जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन। अमरा मदीना दे जबो आज न होए तो कल जबो हमरा मदीना ते जबो आज नहीं तो कल जबो दरडा की बेन आज न है तो कल जबो सल्ले अला सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन। डाके अमर शारा तुमी दाओ हे प्रियो नबी रोजा पाके तुमी देखे नाओ हे प्रियो नबी डाके अमर शारा तुमी दाओ हे प्रियो नबी रोजा पाके तुमी देखे नाओ हे प्रियो नबी डाके अमर शारा तुमी दाओ हे प्रियो नबी डाके अमर शारा तुमी दाओ हे प्रियो नबी रोजा पाके तुमी देखे नाओ हे प्रियो नबी रोजा पाके तुमी देखे नाओ हे प्रियो नबी। कत हाजिरा जाय तबदारे प्रियो नबी कत हाजिरा जाय तबदारे प्रियो नबी एकबार एसे तुमी देखा दाओ हे प्रियो नबी नबी एक बार एसे तुमी देखा दाओ हे प्रियो नबी रोजा पाके तुमी देखे नाओ हे प्रियो नबी। तबो दीदार पेते आमी बेकुल प्रियो नबी तबो दीदार पेते आमी बेकुल प्रियो नबी স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী নবী স্বপ্নে এসে তুমি দেখা দাও প্রিয় নবী রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী দিনগুলি প্রিয় নবী আশায় যায়া মারে কেটে দিনগুলি প্রিয় নবী আশায় যায়া মারে কেটে অপে কোমানামি দেখে নাও হে প্রিয় নবী নবী অপে কোমানামি দেখে নাও হে প্রিয় নবী নবী রোজা পাকে তুমি দেখে নাও হে বিশত শত পাপে রব যারো হেছে শিরে শত শত পাপে বোজারো এ সেজ শিরে ডেকে গুনামার মুছে দাও হে প্রিয় নবী নবী ডেকে গুনামার হে প্রিয় নবী নবী রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী আপন করো আমায় মদিনায় দে কেহে নবী আপন করে নমো দিনায় দে কে ও গো নবী ডেকে নি এসে থাই রে খেনাও আমায় ও গো নবী নবী রোজা পাকে তুমি ডেকে নাও প্রিয় নবী ডাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী নবী ডাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী নবী রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على خاتم النبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলে পাঠ করি الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود پاکের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে الترغيب والترهيب কিতাবুজ জিকির ওয়াদ দোয়া দ্বিতীয় খণ্ড 326 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 2590 নকল হয়েছে। প্রিয় নবী রসুল আরবি আল্লাহ পাকের শেষ নবী রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একদিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে নিজের স্থান দেখে নিবে। কতবার দুরূদ শরীফ? 1000 বার দুরূদ শরীফ। আমরা যদি চেষ্টা করি তাহলে আশা করি আমরা 1000 বার দুরূদ শরীফ পাঠ করাতে কামিয়াব হয়ে যাব। যেমন পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, তিনবার হয়ে গেল। তিনবার পড়তে হয়তো 30 সেকেন্ড হয়েছে, তাহলে 1000 বার পড়তে বেশি সময় লাগার কথা নয়। দুরূদ শরীফের কথা শুনলে আমরা অনেকেই হয়তো মনে করি যে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পাঠ করি এই দুরূদ শরীফই মনে পড়তে হবে। ওটাও একটা দুরূদ শরীফ, যদি পড়তে পারেন মারহাবা, কিন্তু ওটা পড়তে তো অনেক সময় ব্যয় হবে, হয়তো আপনি ধৈর্য হারা হয়ে যাবেন, একদিন পড়লে আরেকদিন আর পড়তে মন চাইবে না। এজন্য ওলামায়ে কেরামগণ বলেন, ছোট দুরূদ শরীফ আপনি যদি কন্টিনিউ করেন তখন যখন দুরূদ শরীফের প্রতি একটা মহাব্বত সৃষ্টি হয়ে যাবে তখন আপনি বড় দুরূদ শরীফে পড়তে পারবেন। বুঝতে পেরেছেন? তো এজন্য আমরা প্রথমে ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ তাসবিহ নিয়ে আমরা পাঠ করতে থাকি। তাসবিহ নিয়ে ডিজিটাল তাসবিহ রয়েছে, আপনি চাইলে মাকতাবাতুল মদিনা থেকে নিয়ে এটা হাতে রেখে পাঠ করতে থাকুন। কাজের সময় আপনি হাঁটতেছেন পড়তেছেন, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসুন বারাকাতের নিয়ত একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জামে সগীরের মধ্যে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। আসুন বয়ান শোনার পূর্বেও ভালো ভালো নিয়ত করে নিন। যেমন নিয়ত করুন, এলমি দিন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইয়েরা, পিতামাতার খিদমত করা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। সবার ভাগ্যে জোটে না যে পিতামাতার খিদমত করবে, কিছু লোক মা বাবার খিদমত বারাকাত থেকে অনেক দূরের সরে যায়, তারা এই বিষয়টি বুঝতেই পারে না যে তারা কত বড় সত্তা, পিতামাতা কত বড় সত্তা। আমরা মায়ের সম্পর্কে অনেক বয়ান শ্রবণ করি, মায়ের দোয়া জান্নাতের পথ খুলে দেয়। মায়ের কদমের নিচে কি রয়েছে? সবাই বলে, কি রয়েছে? জান্নাত রয়েছে। এবং মায়ের কদমকে জান্নাতের চৌখাটও বলা হয়েছে হাদিসে কারিমার মধ্যে, যে ব্যক্তি মায়ের কদম চুমো দিবে সে যেন জান্নাতের চৌকাঠে চুমো দিবে। মা মাই হয়ে থাকে, এতে কোনো সন্দেহ নেই, মায়ের সাথে কারো তুলনা হয় না, দুনিয়াতে মায়ের বিকল্প নেই। কিন্তু পিতার খিদমত, সম্মান, শ্রদ্ধার দিক থেকে সেই জিনিস দেখা যায় না যা আসা উচিত, এবং বাবার সাথে ততটুকু ভালোবাসা প্রকাশ করা হয় না যা মায়ের সাথে করা হয়। অথচ আমাদের জীবনে পিতার এক বিশেষ গুরুত্ব ভূমিকা রয়েছে, আছে কি নাই? পিতার ভূমিকা আছে না? আছে। তো আজকের ইনশাআল্লাহুল করিম পিতার মর্যাদা কি রয়েছে, পিতার কোনো ফজিলত আছে কি নাই, এ সম্পর্কে আমরা আজকের বয়ান শুনবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিব যাতে করে আমরা গুরুত্ব অনুধাবন করতে পারি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের স্মরণ রাখতে হবে পিতা সেই ছায়াদার বৃক্ষ যে নিজের উপরে রোদ গ্রহণ করে আর সন্তানদেরকে কি দেয়? ছায়া দেয়, দিন রাত কাজ করে যাতে সন্তানেরা ভালোভাবে খেতে পারে, পড়তে পারে, লেখাপড়া করতে পারে। কিন্তু আমরা টের পাই না, পিতা নিজের ইচ্ছা ত্যাগ করে আমাদের খাওয়ায়, আমাদের আবদার পূরণ করে। সন্তান যখন বাজারে গিয়ে আবদার করে যে আব্বু এটা নিব, আব্বু ওটা নিব, পকেটে টাকা নেই, তারপরেও সন্তানের জেদ দেখে, জেদ করেছে, সন্তানের ভালোবাসায় পড়ে নিজের উপর যে বাজেট ছিল, নিজের নাস্তার টাকা ছিল, নিজের খাবারের টাকা ছিল, নিজের গাড়ি ভাড়া ছিল, নাস্তার টাকা বাদ দিয়ে গাড়ি ভাড়া হেঁটে যাব নে, এগুলোর কথা চিন্তা করে সেই সন্তানের ইচ্ছা পূরণ করে, ঠিক কি না? সাধারণত আমরা যখন রোদ এরিয়া যাবেন, যারা মক্কা মদিনা সফর করেছেন, তো তায়েফের দিকে যখন যাবেন, সেদিকে মরুভূমি আর মরুভূমি, তায়েফের ময়দান, কোথাও যদি লাইট পোস্ট থাকে তার নিচে একটু ছায়া, মনে হয় এখানেই একটু দাঁড়াই, অথবা কোনো গাছ থাকে মনে হয় এখানেই একটু দাঁড়াই। আমাদের বাংলাদেশে তো অ্যাভেলেবেল গাছ, অ্যাভেলেবেল ছায়া, কিন্তু সেখানে অ্যাভেলেবেল ছায়া নাই। তো যেখানে গাছ থাকে সেই গাছের ছায়া যখন আমরা থাকি, তখন দেখবেন যে গাছ তো আমাদের ছায়া দেয়, কিন্তু গাছের উপরে যে রোদ পড়ে সেই গাছ আমাদের সেই রোদ সহ্য করে আমাদেরকে ছায়া দেয়, সেই গরম সহ্য করে আমাদেরকে ঠান্ডা দেয়। আর এটাই হচ্ছে পিতার অবস্থা, যে সে নিজে বিপদ সহ্য করে আর নিজের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ামতে ভরপুর রাখে। পিতা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। পিতাই সন্তানকে আঙ্গুল ধরে হাঁটতে শিখায়। পিতা সবসময় চায় যে আমার সন্তান উন্নতি করুক। কেউ উন্নতি করলে সাধারণ মানুষ তাকে হিংসা করে, আর পিতা সেই ব্যক্তি, সেই সত্তা যে সন্তান উন্নতি করলে পিতার বুক প্রশস্ত হয়ে যায়। পিতা নিজে দুঃখ সহ্য করে, কিন্তু নিজের সন্তানের, নিজের সন্তানকে, নিজের সন্তানদেরকে দুঃখী হতে দেয় না। সন্তান হতাশাগ্রস্ত হয়ে গেলে বা কোনো মুসিবতে পড়ে গেলে পিতাই তার সাহস বাড়ায়, আর এই পিতাই কঠিন মুহূর্তে সাহস যোগানোর বাক্য বলে, বেটা টেনশন নিও না, আমি আছি তো, পেরেশান হও না, ঘাবড়িও না, দুঃখ করো না, আমি আছি তো। এই বাক্যগুলি একজন পিতার মুখ থেকেই বের হয়, সন্তানের টেনশন দূর করছে। অথচ এমন পরিস্থিতিতে পিতা নিজেও ঘাবড়ে যান, তিনিও টেনশনে থাকেন, কিন্তু ঘরে কারো কাছে প্রকাশ করেন না। পিতা প্রকাশ করেন না যে আমি প্রকাশ করলে তো নিজেই যদি ভেঙে পড়ে তো তখন অন্যের অবস্থা কি হবে। আল্লাহ আকবার, তিনি মনে করেন আমি তো আছি, আমি টেনশন সহ্য করে নিব। তারপর কখনো কোথাও থেকে ঋণ নেয়, সেই ঋণ নিয়ে সন্তানকে উদ্ধার করে, সন্তানকে বাঁচায়, সন্তানের মুখে হাসি ফুটায়। কখনো কারো দরজায় তো কখনো কারো দরজায় না রে, শুধুমাত্র এই জন্য যে আমার সন্তানরা যেন খুশি থাকে, আমার ঘরের লোকেরা যেন পেরেশান না হয়। পিতা নিজে আগুনের ফুলকির উপর দিয়ে হাঁটে, কিন্তু নিজের সন্তানদের উপর কোনো আঁচ আসতে দেয় না। এর নামই হচ্ছে বাবা, এর নামই হচ্ছে পিতা। আল্লাহু আকবার। তারপর জীবন এমন এক চৌরাস্তা এনে দাঁড় করায় যে যখন সন্তান যুবক হয়ে যায়, সন্তান বড় হয়ে যায়, আর পিতা কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়, কোমর ভেঙে যায়, শরীরে শক্তি থাকে না, হাঁটার শক্তি থাকে না। আগে পিতা সন্তানের আঙ্গুল ধরে তাকে হাঁটাতো, এখন জীবনের এই প্রান্তে এসে পিতা নিজের যুবক সন্তানের হাত ও তার সাহায্যের আকাঙ্ক্ষা করে।
আগে পিতা সন্তানকে সামলাতেন, তার খিদমত করতেন, তাকে উঠাতেন, তাকে বসাতেন, তাকে হাঁটাতেন, কাজ না থাকলেও শুধু সন্তানের মন ভালানোর জন্য, সন্তানকে খুশি করার জন্য বাজারে নিয়ে যেতেন, হাঁটতে যেতেন। সারাদিন কাজ করে বাসায় আসলো, একটু মনে চায় কোমরটা সোজা করি বিছানায়, কিন্তু না, সন্তান বলে বাবা চলো বাবা চলো, এই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সন্তানকে হাত ধরে বাইরে নিয়ে যায় ঘোরার জন্য। এখন সময়ের স্রোত বদলে গেছে, এখন সন্তানের পালা, সে পিতার খেদমত করবে। স্মরণ রাখবেন, যদি আমরা সারা জীবনও মা বাবার খেদমত করি, তবু তাদের অনুগ্রহ, তাদের প্রতিদান আমরা দিতে পারবো, দিতে পারবো না। কারণ তারা তখন আমাদের খেদমত করেছেন যখন আমরা হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, খেতে পারতাম না, আমরা বস্ত্রহীন ছিলাম, দুর্বল ছিলাম, তারা হিম্মত করে আমাদের লালন পালন করে একটি শক্তিশালী বৃক্ষ বানিয়েছেন, আমাদেরকে যুবক বানিয়েছেন, আমাদেরকে লালন পালন করে বড় করেছেন। এখন যখন তাদের খেদমতের পালা এসেছে, তখন আমাদের সৌভাগ্য মনে করে তাদের খেদমত করা উচিত। সৌভাগ্যবান সেই সন্তান যে পিতামাতা খেদমতের সুযোগ পায়। অন্যথায় অনেক পিতামাতা এমন হয় যারা খেদমতের সুযোগই দেন না, আমাদের খেদমত করতে করতে দুনিয়া থেকে চলে যান, বান্দা বলে যে আমি তো চান্সই পাইনি। সে সময় পর্যন্ত পিতা আমাদেরই খাইয়েছেন, পিতাই আমাদের উপর মেহরবানি করেছেন, আমাদের মাই আমাদের উপর মেহরবানি করেছেন, আরে আমাদের তো সুযোগই দেয়া হয়নি, আমরা তাদের কোনো কিছুই করতে পারিনি, তাদের কোনো খেদমতই করতে পারিনি। নিশ্চয়ই সে অনেক বড় দুর্ভাগা যাকে পিতামাতার খেদমতের সুযোগ দেওয়া হয়েছে। সে বলে যে আমি এই বৃদ্ধ বা বৃদ্ধার কারণে পেরেশান হয়ে গিয়েছি, এত টাকা মায়ের পিছনে খরচ করব, এত টাকা বাবার পিছনে খরচ করব। এই সন্তানকে কি বলা যায় বলুন, যে নিজের পিতামাতা খেদমত করাকে বোঝা মনে করে। আল্লাহর কসম, এটা আমাদের টাকা সৌভাগ্য যে তা পিতামাতার জন্য খরচ হবে। আপনি টাকা ইনকাম করছেন, হতে পারে আপনার সংসার ঠিক মতো চলছে না, ওখান থেকে সামান্য টাকাও যদি পিতামাতাকে দেন, এটা টাকার সৌভাগ্য যে আপনার টাকা পিতামাতার জন্য খরচ হচ্ছে, কারণ সারা জীবনই তারা আমাদের পিছনে খরচ করেছেন, যা কিছু দিয়েছেন তারাই দিয়েছেন, আমরা যা কিছু হয়েছি, আমাদের যা কিছু সম্মান খ্যাতি সম্পদ অর্জন হয়েছে, এগুলো কার জন্য পেয়েছি বলেন তো, বলি সবাই, পিতার জন্য। আর আমাদের অবস্থা এমন যে আমরা কখনো পিতার কৃতজ্ঞতা আদায় করি না। আমার মা আমাকে খাওয়ান, আমার মা আমাকে পান করান, আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরেন, আমার মা আমাকে সব কিছু এনে দেন, কাজেই এতটুকু তো চিন্তা করুন যে সেই মাকে টাকা কে দেন, এ মাকে টাকা কে দেন, মায়ের কাছে গিয়েই টাকা চাই, মাই টাকা দেন, মাই নাস্তার পয়সা দেন, বাবা ধমক দেয় অনেক সময় এত টাকা খরচ কেন, কীভাবে হয় কোচিংয়ের এত টাকা কেমনে হয়, একটু হেঁটে যাও না, ডেলি কি রিক্সায় যেতে হয়, এদিকে মা কি করেন, মা কিন্তু রিক্সায় নিয়ে যান, কিন্তু সন্তান মনে করে যে বাবা আমাদেরকে বকা দিচ্ছে, আরে আরে বাবা এই টাকা, মা যে টাকা দিয়ে রিক্সায় নিয়ে যাচ্ছে এই টাকা কোথায় পাচ্ছে, এই টাকাই তো বাবাই দিচ্ছে। বাবার এই শাসন, এটা সন্তানকে কষ্ট দেওয়ার জন্য নয়, সন্তানকে শেখানোর জন্য, ঠিক কি না। পিতা হচ্ছে সমস্ত ঘরের স্তম্ভ, তার শুকরিয়া আদায় করা উচিত। তার কষ্ট বোঝে না ছেলে সন্তানরা, পিতার কষ্ট আসলে বোঝে না। পিতা সারা ঘরের উপকারী একজন পার্সন, পুরো ঘরের জন্য ছায়াদার বৃক্ষ হয়ে থাকেন, যিনি পরিশ্রম করেন, আমাদের ছায়া দেন, আমাদের অনুগ্রহ করেন, আমাদের কাছে যা কিছু আছে তা আমাদের পিতারই দান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা লক্ষ্য করুন। আল্লাহু আকবার। প্রিয় আক্কা মকি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন ছেলে পিতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে উপস্থিত হলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা আমার সম্পদ নিতে চান, আমার পিতা আমার সম্পদ নিতে চান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, পিতাকে নিয়ে আসো, তুমি যেহেতু অভিযোগ করেছো তো তোমার পিতাকে বাবাকে কি করো, নিয়ে আসো। বাবাকে নিয়ে আসা হলো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার ছেলে বলছে যে তুমি তার সম্পদ নিতে চাও। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে এটাও জিজ্ঞেস করুন সম্পদ নিয়ে আমি কি করি, আমাদের সম্পদ নেই, এটা নিয়ে আমি কি করি, তার থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আমি কি করি, আমার আত্মীয় স্বজনদের মেহমানদারি করি এবং আমার স্ত্রী সন্তানদের প্রয়োজন মিটাই, তখনও আলোচনা চলছিল। এমন সময় জিব্রাইল আমিন আলাইহিসসালাম উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পিতা মনে মনে কিছু বলতে চাচ্ছেন আপনার দরবারে, আপনি সেই কথা তার শুনুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আপনি যা মনে মনে বলতে চাচ্ছেন আপনি বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই গায়েবের সংবাদ দিলেন যে তুমি কিছু চিন্তা করছো, তুমি কিছু বলবা, তোমার ভিতরে কোনো বাক্য রয়েছে, কোনো কবিতা রয়েছে, তুমি শোনাও, তো এতে ওই বাবা বললেন, আল্লাহ পাক সবসময় আপনার মুজিজা দ্বারা আমাদের হৃদয়কে বিশ্বাস ও দৃষ্টিবৃদ্ধি করতে থাকেন। এখন সেই পিতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই কথাগুলো শোনাতে লাগলেন, যার অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। তিনি বলতে লাগলেন, ওই বাবা বলতে লাগলেন, আমি তোমাকে খাদ্য যোগান দিয়েছি যখন থেকে তুমি জন্মগ্রহণ করেছো, তোমার বোঝা বহন করেছি যখন তুমি ছোট ছিলে, আমার উপার্জিত অর্থ দিয়ে বারবার তোমাকে পরিতৃপ্ত করা হয়েছে, যখন কোনো রোগ দুঃখ হয়ে তোমার উপর আসতো আমি তোমার রোগের কারণে সারা রাত জেগে থাকতাম, আমার হৃদয় তোমার মৃত্যুতে ভয় পেত, যদিও বা আমি খুব ভালো করেই জানতাম যে মৃত্যু নিশ্চিত, সবার জন্য মৃত্যু নিশ্চিত, সবার কাছে মৃত্যু আসবে। আমার চোখ এমনভাবে প্রবাহিত হতো, অশ্রু প্রবাহিত হতো, যেন সেই রাতে রোগ আমার হয়েছিল তোমার নয়, অর্থাৎ তুমি অসুস্থ হতে আর কষ্ট আমার হতো, আমি অস্থির হয়ে যেতাম, আমি তোমাকে এভাবে লালন পালন করেছি যখন তুমি বড় হয়েছো এবং এই পর্যন্ত পৌঁছেছো যে আমার আশা ছিল এখন তুমি আমার কাজে আসবে, তখন তুমি আমাকে কঠোরতা ও কটু কথা দিয়ে প্রতিদান দিয়েছো, আহ আফসোস, যখন তুমি পিতা হওয়ার অধিকারের খেয়াল রাখলে না তখন অন্তত এমন আচরণ করতে যেমন একজন প্রতিবেশীর সাথে অন্য প্রতিবেশী আচরণ করে, এতটুকু তো আমার খেয়াল রাখতে। সেই দুঃখী পিতা যখন নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কবিতা এই বাক্য শুনালেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবক ছেলের জামার কলার ধরে ইরশাদ করলেন, যাও তুমি এবং তোমার সম্পদ সকল কিছু তোমার পিতার। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি এবং তোমার সব কিছুই তোমার পিতার। আজ কিছু সন্তান এমন রয়েছে যারা নিজেরা কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু বৃদ্ধ দুর্বল পিতার হাতে দু চারটে টাকা দিতে রাজি হয় না, অথচ কারো কারো অবস্থা এমন যে মায়া করে বৃদ্ধ পিতাকে টাকা দেয় তো বটে, কিন্তু তার আগে হাজারটা খোটা শোনায়। এমন আপনারা হয়তো শুনে থাকবেন যে এই টাকা আমার, এগুলো আপনার, আর কত দিব, বারবার কেন টাকা চেয়ে থাকেন, কিছুদিন আগেই তো দিয়েছিলাম, এত খরচ করলে কিভাবে হবে, এত তাড়াতাড়ি টাকা শেষ করে ফেললে কিভাবে হবে, সব কি আপনাকে দিয়ে দিব, এখনো মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ করে ফেলেছেন। পিতার অবস্থা এমন ছিল যে তিনি নিজের উপার্জন দিয়ে আমাদের খাইয়ে খুশি হতেন, তার টাকায় যখন আমরা আরাম আয়েশ করতাম তখন তিনি কখনো মন খারাপ করতেন না, তিনি খাওয়াতে দিতে আরো কি মনে হতো যে আরো কিছু নিয়ে আসতাম, বাবা মনে করতেন আমি আরো কিছু নিয়ে আসতাম, তাহলে আমি আমার ছেলের মুখে, আমার মেয়ের মুখে, আমার স্ত্রী সন্তানদের মুখে আরো বেশিক্ষণ হাসি দেখতাম। তিনি আমাদের খাওয়ানোর সময় কখনো বলেননি যে আমাকে বাড়ি বিক্রি করতে হবে, তিনি নিজের গ্রাস থামিয়ে আমাদের মুখে তুলে দিতেন, পিতা নিজে নতুন পোশাক কম পরিধান করতেন কিন্তু আমাদের জন্য নতুন নতুন পোশাক ও নতুন নতুন জুতো এনে দিতেন, আমরা চাইতাম আমাদের পিতা যা চাইতাম তাই পূরণ করে দিতেন। আমরা কি কখনো ভেবেছি যে আমাদের পিতা নিজের জন্য কবে কিছু কিনেছেন, কখনো বলেছেন যে এই জুতাটা আমার বাজারে দেখে পছন্দ হয়েছে আমি আমার নিজের জন্য কিনেছি, না না, সে তো সন্তানের জন্য নিয়ে আসে, মেয়ের জন্য নিয়ে আসে, ছেলের জন্য নিয়ে আসে, স্ত্রীর জন্য নিয়ে আসে। মা বাবা অসাধারণ সত্তা, তারা নিজের জন্য নয়, নিজের সন্তানের জন্য বাঁচেন। এবং যখন সন্তান বড় হয়ে মা বাবার সাথে বেয়াদবি ও খারাপ আচরণ করে, মনে কষ্ট দেয়, তখন এতে মা বাবার মন কতটা কষ্ট পায় আপনি নিজে চিন্তাও করতে পারবেন না। কিতাবগুলোতে পিতার আদব সম্পর্কে এই পর্যন্ত লেখা রয়েছে, তাফসীরে দুররে মনসুরের মধ্যে এসেছে যে সন্তান পিতার সামনে এমনভাবে থাকবে যেমন একজন গোলাম তার মালিকের সামনে থাকে। চিন্তা করে দেখুন আজকের কি এরকম হয় আমাদের সমাজে? এখন তো পিতা সে চেয়ে থাকে সন্তানের দিকে, আমাকে দু টাকা দিবে, দু টাকা দিয়ে আমি বাজারে যাব, এক কাপ চা খাবো, আরেকজনকে খাওয়াতে গেলে কষ্ট হয়, নিজের ইনকাম নাই তো। এখন পিতা যখন ছেলেকে কোনো আদেশ করে তখন ছেলে লাভবাহিক বলবে, এটা পিতার প্রতি সন্তানের হক এবং আদব। আজ পরিস্থিতি এমন হয়ে গেছে যে সন্তান পিতা হয়েছে আর পিতা গোলাম হয়েছে। এখন পিতা বলেন যে বেটা কিছু টাকা দরকার, ছেলে অস্বীকার বলে যে আমার কাছে টাকা নেই, পিতা বলে বেটা এদিকে আসো একটু কাজ আছে, তখন ছেলে উত্তর দেয় আমার কাছে আসার সময় নেই। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহের শাস্তি কিয়ামতের জন্য উঠিয়ে রাখেন, কিন্তু মা বাবার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই জীবন্ত অবস্থায় দিয়ে দেন। যে ব্যক্তি মা বাবার অবাধ্য হবে তার শাস্তি দুনিয়াতেই পেতে হবে, দুনিয়াতেই তাকে শাস্তি প্রদান করা হবে। মা বাবার অবাধ্যতার পরিণতি এই হয় যে তার নিজের সন্তানেরা তার অবাধ্য করে। একটি প্রসিদ্ধ ঘটনা হলো যে এক যুবকের বিবাহ হলো, এক যুবকের বিবাহ হলো, তার পিতা বৃদ্ধ ছিলেন, তার এমন একটা রোগ ছিল তিনি কাশতেন, কিছু বৃদ্ধ বাবাজিরা কাশে না, ব্রঙ্কাইটিস হয়ে থাকে, অনেকে টিবি হয়ে থাকে, অসুস্থ অবস্থায় কাশতে থাকেন। তার স্ত্রী বলল যে এই বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দাও। ছেলে যেহেতু স্ত্রীর গোলাম ছিল সে তার পিতাকে নিয়ে গেল যে কোথাও বিরান ভূমিতে ফেলে আসবে। পিতা বললেন বেটা ঠান্ডায় আমাকে কোথায় ফেলে দিতে যাচ্ছ, আমাকে একটা কম্বল তো দাও। তার সাথে তার ছোট ছেলেও ছিল, অর্থাৎ তার নাতিও ছিল। সে তার দাদাজানকে বলল, দাদাজান আমি আপনার জন্য কম্বল আনছি, আপনি অপেক্ষা করুন। যখন সেই বাচ্চাটি কম্বল আনতে গেল, অবাধ্য ছেলে যখন দেখলো যে কম্বলটি মাঝখান থেকে কাটা, কম্বলটি কি মাঝখান থেকে কাটা, ওই ওই ছেলে অর্থাৎ অবাধ্য ছেলের ছেলে ওই পিতার নাতি কম্বলকে অর্ধেক করে তার কাছে নিয়ে আসলো, তখন সেই অবাধ্য ছেলের তার ছেলেকে বলল, তুমি অর্ধেক কম্বল কেন নিয়ে আসলে? সে বলল, অর্ধেক আমার দাদাভাইয়ের জন্য এসেছি আর অর্ধেক আপনার জন্য রেখেছি, আপনি যখন বৃদ্ধ হবেন আপনাকে তো ওখানে নিয়ে যেতে হবে। সেই অবাধ্য ছেলের চোখের পানি এসে গেল, সে বুঝতে পারল যে আজকে আমি আমার পিতার সাথে যা করতে যাচ্ছি কালকে আমার সন্তানও আমার সাথে সেটাই করবে। মনে রাখবেন, কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যা করবেন দুনিয়াতে, যার সাথে যা করবেন সেই ফল আপনাকে ভোগ করতে হবে, যেমন কর্ম তেমন ফল। বর্ণিত আছে একজন ছেলে তার পিতার উপর বিরক্ত হয়ে তাকে গাড়িতে বসালো, পরিকল্পনা করলো যে অমুক নদীর ধারে পৌঁছে যাব এবং ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিব। যখন সে তার পিতাকে নিয়ে সেই শহরের সেতুর উপর পৌঁছল, তখন তার পিতা বুঝতে পারলেন এবং বললেন, বেটা এখানে নয়, একটু সামনে নিয়ে ওখান থেকে আমাকে ধাক্কা দাও। তখন ছেলে বলল, এটা আপনি কি বলছেন? তিনি বললেন, কারণ আমি আমার পিতাকে ঠিক এই জায়গায় ধাক্কা মেরেছিলাম, আজকে তুমি আমার সাথে যা করতে যাচ্ছ আমি আমার পিতার সাথে এটাই করেছিলাম, যার প্রতিদান আমি পাচ্ছি। মনে রাখবেন এই দুনিয়া কর্মফলের জগৎ, যে সন্তান তার পিতার প্রতি শ্রদ্ধাশীল হয় তবে ভবিষ্যতে তার সন্তানও তার প্রতি শ্রদ্ধাশীল হবে। যদি আপনি কোথাও সন্তানদের তাদের পিতার হাত চুমু খেতে দেখেন তবে তাদের জিজ্ঞেস করুন যে মনে হয় আপনি আপনার পিতার সম্মান ও শ্রদ্ধা করেছেন, আপনিও মনে হয় আপনার পিতার সম্মান করেছেন। যে ব্যক্তি নিজের পিতার সম্মান করে আল্লাহ পাক তার সন্তানদের আনুগত্য করে দেন। সুতরাং নিজের পিতাকে ভালোবাসুন, তাদের সম্মান করুন, নিজের পিতা নিরুৎসাহিত করবেন না। কিছু অজ্ঞ মানুষ এমনও আছে যারা নিজের পিতার সাথে কথাও বলে না, দেখাও করে না। মা নিজের ছেলেকে আমার প্রিয় ইত্যাদি বলে বুকে জড়িয়ে নেয়, ভালোবাসার কথা বলে, যদিও পিতা স্পষ্ট খোলাখুলিভাবে বলে না কিন্তু বাস্তবে তিনিও সন্তানদের ভালোবাসেন। কি বলেন, পিতা কি সন্তানকে ভালোবাসেন না? অবশ্যই বাসেন। তাই তো সন্তানদের জন্য সব কিছু করেন, তিনি মুখ দিয়ে বলেন না কিন্তু অন্তর সন্তানের ভালোবাসায় পূর্ণ থাকে। অন্তত তাকে তো স্বীকার করুন, পিতার ভালোবাসার কখনো প্রতিদান দিন যে আপনার পিতা আপনাকে ভালোবাসত, আপনার বাবা আপনাকে খাইয়েছে পরিয়েছে। কখনো ছেলে পিতাকে বলুন যে আজকের আমি যা কিছু হয়েছি আপনার কারণেই হয়েছি। হ্যাঁ, পিতাকে এতটুকু বলতে আমাদের কি সমস্যা আছে নাকি, যে আমি যা কিছু হয়েছি আপনার কারণেই হয়েছি। এটা শোনার পর হয়তো নিশ্চয়ই পিতার চোখে পানি হয়ে পানি এসে যাবে, আপনার জন্য দিল থেকে তার দোয়া বের হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। হিলিয়াতুল আউলিয়া এর অষ্টম খণ্ড মধ্যে রয়েছে, এক ব্যক্তির চার ছেলে ছিল। এক ব্যক্তির কয়জন ছেলে? সবাই বলি, কয়জন? চার ছেলে ছিল। সে অসুস্থ হয়ে পড়লে তার এক ছেলে তার ভাইদের সামনে এসে খুব একটা অদ্ভুত ফর্মুলা দিল। অদ্ভুত ফর্মুলা, যে তোমরা তিনজন মিলে আব্বার সেবা করো, যেহেতু তোমরা এত বড় নেকি উপার্জন করবে সেহেতু উত্তরাধিকার থেকে অংশ নিও না, বাড়ির তার যে রেখে দেওয়া সম্পদ এইটার কোনো অংশ তোমরা নিবে না, সব অংশ আমি নিব, অথবা আমাকে এই কাজটি করতে দাও, অর্থাৎ আমার আব্বার খেদমত করতে দাও, আমি আমার বাবার সেবা করব, সব খেদমত আমিই করব, আমি উত্তরাধিকার থেকে কিছু নিব না, আমার বাবার সম্পত্তি থেকে আমি কিছু নিব না। খুব অদ্ভুত প্রস্তাব ছিল, টাকা পয়সা জমি দৌলত এটা কেউ ছাড়তে চায় বলেন? হ্যাঁ, জনপদের মোড়ে যদি 1% কেউ মালিক হয় আর তার ছেলে, কোনো ছেলে ছাড়বে নাকি? তো মা তা মানে ফাটিয়ে ফেলবে এই 1% নেওয়ার জন্য। কিন্তু ওই যে ভাই প্রস্তাব দিল, সে জানতো যে পিতার খিদমত কি, পিতার সম্মান কি, পিতার মহত্ব কি, পিতার শ্রেষ্ঠত্ব কি, এটা ওই সন্তান জানতো। সুতরাং ওই তিন ভাই বলল, এর চেয়ে ভালো কি হতে পারে যে তুমি পিতার খেদমত করো এবং উত্তরাধিকার থেকে কিছু নিও না। যাই হোক, এই ফর্মুলা ঠিক হয়ে গেল আর সেই ভাই তার পিতার খেদমত করতে লাগলো যতক্ষণ না পিতা ইন্তেকাল করেন। পিতার মৃত্যুর পর্যন্ত ওই একাই তিনি খেদমত করেছেন। সেই খেদমতগার ছেলে বাবার উত্তরাধিকার থেকে কিছুই নিলেন না, কারণ সে ওয়াদা করেছিল যে আমি পিতার খেদমত করব, তাই উত্তরাধিকার থেকে আমি কোনো অংশ নিব না। এখন কি হলো, এক রাতে সে ঘুমিয়ে পড়ল, স্বপ্নে একটি আওয়াজ শুনতে পেল, কেউ বলছিল অমুক জায়গায় যাও এবং সেখানে 100 দিনার অর্থাৎ 100 সোনার মুদ্রা আছে, সেগুলো নিয়ে নাও। সেই ব্যক্তি, ওই সেই খেদমতদার সন্তান, স্বপ্নে যিনি তাকে বলছিলেন তাকে জিজ্ঞাসা করলো যে এই 100 দিনারের কি বরাকাত আছে? সে বলল বরকত নাই। সকালে উঠে সেই ব্যক্তি তার স্ত্রীকে বলল, আমি স্বপ্নে একটি জায়গা দেখানো হয়েছে আমাকে যে সেখানে 100 দিনার রয়েছে, কিন্তু আমি নিতে অস্বীকার করেছি কারণ সেগুলোতে বরাকাত নেই। স্ত্রী বলল, অদ্ভুত লোক, একদিকে এর আগে পিতার উত্তরাধিকার যা ছিল তা আপনি নেননি, ছেড়ে দিলে, সেখান থেকে কিছু নিলে না, এখন আবার 100 দিনার পাচ্ছিলে সেটাও ছেড়ে দিলে, কেমন অদ্ভুত লোক, তুমি তো গরিব এগুলো তো নিতে পারতে কমপক্ষে। বলল, আমি সেই মাল নিতে চাই না যাতে বরাকাত নাই, আমি সেই মালই নিব যেই মালে কি আছে, বরাকাত আছে। দ্বিতীয় রাতে সে ঘুমিয়ে পড়ল, আবার স্বপ্নে একটা জায়গা দেখতে পেল, অমুক জায়গায় সোনার 10 আশরাফি আছে সেগুলো নিয়ে নাও। সে বলল, সেগুলোতে কি বরাকাত আছে? স্বপ্নে বলা হলো যে সেগুলোতে বরাকাত নাই। আবার সকালবেলা স্ত্রীকে বলল যে আজ রাতে তো আমি 10 আশরাফি 10 স্বর্ণমুদ্রার পাইছিলাম কিন্তু এগুলোতে বরকত নাই, এগুলো আমি কি রিফিউজ করে দিয়েছি। স্ত্রী আবার বলল, আরে অদ্ভুত লোক, এরকম লোক তো আমি কম দেখলাম, প্রথমে 100 দিনার ছিল, সেখান থেকে কম হতে হতে 10 দিনারে নেমে এসেছে, 10টা তো নিতে পারতে। সে বলল, বরাকাত নেই যেই কাজে আমি সেই কাজে নেই, বরাকাত নেই যেই কাজে বলিস, বরাকাত নেই যেই কাজে সেই কাজে নেই। তৃতীয় রাতে ঘুমিয়ে পড়ল, আবার স্বপ্নে একটি জায়গা দেখানো হলো যে সেখানে একটি দিনার আছে, সেটা নিয়ে নাও। জিজ্ঞাসা করলো, এটা দেখি বরাকাত আছে? স্বপ্নে বলা হলো, জি এর মধ্যে বরাকাত আছে। সুতরাং সেই ব্যক্তি সকালে উঠে সেই জায়গায় গেল, সেখান থেকে একটি দিনার তুলে আনলো, এরপর সেই দিনার দিয়ে ঘরের লোকদের জন্য 2টি মাছ কিনল। যে অনেকদিন ধরে মাছ খাওয়া হয় না, ঘরের সবাই কি এই মাছ খেয়ে পরিতৃপ্ত হবে, খুশি হবে? যখন ঘরে এলো 2টি মাছের পেট কাটলো, তখন সেই 2টি মাছের পেট থেকে 1টি করে মুক্তা বের হলো, এবং এগুলো খুবই ইউনিক ছিল, স্পেশাল ছিল। তো এগুলো সে নিজের কাছে রাখলো। তো সেদিনই বাদশাহ ফরমান জারি করলো যে আমার এই রং ও এই ডিজাইনের মুক্তা দরকার। বাদশাহের প্রতিনিধিরা শহরের সমস্ত জুয়েলার্সের দোকানে বিভিন্ন জায়গায় খোঁজ লাগালেন, কোথাও এই মুক্তা পাওয়া গেল না। শেষ পর্যন্ত জানা গেল যে অমুক মহল্লায় একজন লোক আছে যার কাছে মাছের পেট থেকে এমন একটি মুক্তা বের হয়েছে যা লোকেরা আগে দেখেনি। লোকেরা খুঁজতে খুঁজতে তার দরজায় পৌঁছল, মুক্তা থেকে বলল, বাদশাহ ঠিক এইরকমই মুক্তা চাচ্ছিলেন। যখন বাদশাহকে সেই মুক্তা দেখানো হলো, তখন তিনি বললেন, হ্যাঁ এটাই সেই মুক্তা। এখন এই মুক্তার দাম জিজ্ঞাসা করা হলো, যেহেতু আগের যুগে গাধা গোড়ার পিঠে মাল দেয়া হতো, তাই সেই ব্যক্তি 30টি খচ্চর অর্থাৎ 30টি খচ্চরে সোনা ভর্তি এটার মানে মাল দাবি করল। তো বাদশাহ 30টি খচ্চরের উপর সোনার বস্তা দিয়ে তার কাছ থেকে মুক্তা কিনে নিলেন। 1 দিনারে বরাকাতে কত সম্পদ হয়ে গেল, এবং সেটা এখন পর্যন্ত শুধু 1টা মুক্তা বিক্রি করলো, আরও 1টা কিন্তু আছে। বাদশাহ মুক্তাটি নিয়ে এই কাজের যে বিশেষজ্ঞ ছিল তার কাছে দিল। সে বলল, বাদশাহকে বলল যে 1টি মুক্তা দিয়ে এর সৌন্দর্য হবে না, 2টো লাগবে। তখন আবার খোঁজা আরম্ভ হলো, এই ব্যক্তির নিকট আসলো। তখন বাদশাহ বলল, যদি এর চেয়ে 2গুণ দামও দেয়া লাগে আমি দিব, কিন্তু মুক্তা চাই। ওই ব্যক্তির কাছ থেকে আগে কয়টা খচ্চর ছিল, 30টি, এবার 60টি খচ্চরের উপর সোনার বস্তার বিনিময়ে সেই মুক্তা কিনে নিল। পিরিস্তানি ভাইরা, এই ঘটনা থেকে আমরা পিতার খেদমতের পাশাপাশি এটাও শিখতে পারলাম যে নিঃসন্দেহে অল্প সম্পদে বরাকাত রয়েছে, অল্প সম্পদে বরাকাত রয়েছে, যেটা সেই বেশি সম্পদ থেকেও ভালো যা হারাম হয় এবং বরকতশূন্য নয়। যাই হোক, এই ছেলেটি পিতার খেদমত করল আর আল্লাহ পাক তাকে গায়েবের খাজানা থেকে সম্পদশালী করে দিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, এই ঘটনায় পিতামাতা এবং সন্তান উভয়ের পক্ষে শিক্ষা রয়েছে। পিতামাতা বলেন যে সন্তানের জন্য অনেক কিছু রেখে যেতে হবে। আরে ভাই, সন্তানের জন্য উপার্জন করছি, সন্তানের জন্য ঘর বানাচ্ছি, ফ্যাক্টরি বানাচ্ছি, কারখানা বসাচ্ছি, দোকান খুলছি, ব্যবসা বানাচ্ছি, প্লট কিনতেছি, সন্তানের জন্য সব কিছু চিন্তা করা হয়, কিন্তু এটা চিন্তা করা হয় না যে সন্তানের জন্য হালাল উপার্জন করলাম না হারাম উপার্জন করলাম, সন্তানদের কিভাবে প্রতিপালন করলাম, সন্তানের কি শিখাচ্ছি, সন্তানের পড়াশোনায় কত মনোযোগ, সন্তানের ইসলামী শিক্ষা দিতে আমরা কতটুকু পেরেছি, নৈতিক শিক্ষা তাকে কতটুকু দিয়েছি। যে ব্যক্তি সন্তানের জন্য সম্পদ রেখে যায় এবং সন্তানদের ভালো প্রতিপালন না করে, যদি তারা সেই সম্পদ নিয়ে হারাম কাজ করে, তবে তাকে আযাব ভোগ করতে হবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে বর্ণিত আছে যে তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, তখন তার কাছে খুব সামান্য সম্পদ ছিল। কেউ বলল, আপনি আপনার সন্তানের জন্য কিছুই রেখে যাননি? তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি চমৎকার উত্তর দিলেন যে যদি আমার সন্তানের আল্লাহ পাকের অবাধ্য হয়, তবে আমি তাদের জন্য কিছুই রেখে যাওয়া ঠিক নয়, কেননা তারা তা খারাপ কাজে খরচ করবে, এবং যদি তারা আল্লাহ পাকের আনুগত্য হয়, তবে আল্লাহ পাক তাদেরকে গায়েবের খাজানা থেকে দান করবেন। তিনি তাদের নিজেই ধনী করে দিবেন এবং তাদের রুজিতে বারাকাত দান করবেন। সুবহানাল্লাহ, এরকম আছে কি নাই? আছে না? আফসোসের ব্যাপার, আল্লাহু আকবার। আসুন হাদিসে মোবারকা থেকে পিতার শান মর্যাদা আমরা শ্রবণ করি। কিছু লোক শুধুমাত্র মায়ের সাথে সম্পর্ক রাখে, পিতার সাথে ঝগড়া করে, এমনটা করা উচিত নয়। পিতারও সম্মান ও শ্রদ্ধা করা অপরিহার্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা, তোমার ইচ্ছা তুমি তার হেফাজত করো অথবা তাকে ছেড়ে দাও। তিরমিজি শরীফের হাদিস। জান্নাতের মধ্যবর্তী কি দরজা? দরজা। মুসলিম শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, সন্তান পিতার হক আদায় করতে পারবে না, এমনকি যদি সন্তান নিজের পিতাকে গোলাম হিসাবে পেল এবং তাকে কিনে আজাদ করে দেয়। তিরমিজি শরীফের আরেকটি হাদিসে পাক ইরশাদ করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত। সহজ ভাষায় যদি বলা যায় যে যার উপর তার বাবা সন্তুষ্ট তার উপর আল্লাহও কি সন্তুষ্ট, যার উপর বাবা অসন্তুষ্ট তার উপর আল্লাহ পাকও অসন্তুষ্ট। আল্লাহ পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উত্তম চরিত্রের সবচেয়ে বেশি হকদার কে? ইরশাদ করলেন, তোমার মা। এরপর আরজ করলো, এরপর কে? ইরশাদ করলেন, তোমার মা। এরপর আরজ করলো, এরপর কে? ইরশাদ করলেন, তোমার মা। সে আবার আরজ করলেন, এরপর কে? তখন তিনি ইরশাদ করলেন, তোমার পিতা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্যবাদী মুখ থেকে যে কথা বের হয় তা প্রজ্ঞাময় হয়ে থাকে। শেষ পর্যন্ত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মা সম্পর্কে কেন বললেন? মায়ের মর্যাদা তিনবার কেন বললেন? ওলামায়ে কেরামগণ বলেন, মায়ের তিনটি অনুগ্রহ রয়েছে। নাম্বার এক, মা গর্ভধারণ করেছেন। নাম্বার দুই, প্রসবের সময় সে কষ্ট সহ্য করেছেন। নাম্বার তিন, সন্তানের প্রতিপালন করেছেন। আর পিতার একটি অনুগ্রহ রয়েছে যে তিনি সন্তানের প্রতিপালন করেন। পিতার যদিও একটি হক, মায়ের তিনটি হক রয়েছে, কিন্তু মনে রাখবেন এটার মানে এই নয় যে পিতার আদব একেবারেই নেই। বরং ওলামায়ে কেরাম লিখেছেন, মায়ের খেদমত বেশি করবে এবং পিতার ইজ্জত বেশি করবে, কারণ তিনি তোমার মায়ের স্বামী এবং তোমার মায়ের মাথার মুকুট। সাইদি আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান বলেন, যদি পিতামাতার মধ্যে ঝগড়া লাগে, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যারা নওজোয়ান রয়েছি আমরা মাদানী চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি, যারা যদি পিতামাতার মধ্যে ঝগড়া লেগে যায়, তবে ছেলেমেয়ে কখনো পিতার যেন পক্ষ না নেয়, পক্ষ নিয়ে মায়ের সাথে যেন ঝগড়া না করে, আবার মায়ের পক্ষ হয়ে পিতার সাথে যেন ঝগড়া না করে। সেখানে আদবের আঁচল ধরে রাখা অপরিহার্য, অর্থাৎ মিডল পয়েন্টে থাকবে। আমাদের সমাজে তো এখন ছোটকাল থেকেই বাবা কিছু করলেই মা সন্তানকে বাবা বিদ্বেষী শিখায়, আবার বাবার কাছে থাকলে মা বিদ্বেষী শিখায়। না, মায়েরও যেমন হক রয়েছে বাবারও তেমন হক রয়েছে। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া যদি হয়ে যায়, যদি আলাদা হয়ে যায়, তাহলে মায়ের সম্মান বাবার সম্মান ইকুয়াল করতে হবে আপনাকে। বুঝে শুনে মা বাবার সাথে সম্পর্ক রাখতে হবে। অনেক সময় আছে সমাজের মধ্যে, আমাদের পিতা খোঁজখবর রাখেন না অথবা মা খোঁজখবর রাখেন না, কষ্ট থাকতে পারে, কিন্তু সেটার জবাব আল্লাহ পাকের নিকট আপনার বাবা দিবে আপনার ব্যাপারে, যে আপনার বাবা আপনার ভরণ পোষণ দেয়নি, আপনার বাবা আপনার জন্য কোনো কিছু করেনি, আপনার বাবা আপনাকে সঠিকভাবে লালন পালন করেননি। এর জবাব দিয়ে কে করবেন? আপনার বাবা করবেন। এজন্য আপনি আপনার বাবার অসম্মান করবেন, আপনার বাবার ভরণ পোষণ দিবেন না? না। তদ্রূপ মা যদি আপনার সমস্যা কোনো কিছু করে, তা মা জবাবদিহি করবে আল্লাহ পাকের নিকট। আপনি মাকে অবজ্ঞা করা যাবে না। মা বাবা যদি অমুসলিমও হয়, তাহলে তবুও তার খেদমত করতে হবে, তার সাথে ভালো আচরণ করতে হবে, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। এজন্য আমার ইসলামী ভাইয়েরা, আমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। চার সন্তান, বড় ছেলে সে পিতামাতাকে দেখে না, মেজ ছেলে দেখে না, ছোট ছেলে ছোট্ট একটু চাকরি করে, পিতামাতা তার কাছেই খায়, কেন ভাই? আর যে তিনজন আছে তাদের কি কর্তব্য নেই? কর্তব্য আছে কি নেই? তারপরও মা বাবা বলে আসলে ওদের ওদেরই হয় না, ওরা দিবে কেমনে? তো ছোট ছেলের হয় কিভাবে? ছোট ছেলের হয় কিভাবে? বুঝতে পেরেছেন কথা? তো বড় যারা রয়েছেন, যারা দিচ্ছেন না, আমি তাদেরকে বলো তারাও দিন। আপনার খরচ থেকে বাঁচিয়ে আপনি পিতামাতাকে খেদমত করুন, ইনশাল্লাহ এর মধ্যে ছোট ভাইয়ের যেমন বারাকাত হচ্ছে আপনার পরিবারের মধ্যে বারাকাত হবে, আপনার ইনকামের মধ্যে বারাকাত হবে। সবার দেওয়া উচিত। যারা মেয়েরা আছেন তাদেরও পিতামাতার প্রতি খেদমত আপনাদেরও রয়েছে, আপনাদেরও খেদমত করা উচিত। শুধু ভাইরাই খেদমত করবে না, আপনি কেন মেহরুম হবেন? আপনিও খেদমত করুন। আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন ওটা দিয়েই আপনি খেদমত করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, মা বাবা দুজনেই সম্মানীয় সত্তা, দুজনেই আদব ও সম্মান করুন, তাদের দিকে ভালোবাসাপূর্ণ দৃষ্টিতে দেখুন। বর্ণিত রয়েছে যে যদি পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি মকবুল হজের সওয়াব লিখে দেন। ঘরে আপনার মকবুল হজের সওয়াব, আপনি 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করতে যান, কবুল হইলো কি হইলো না আপনি জানেন না। যদি হজ ফরজ হয় আপনাকে হজ করতে হবে, কিন্তু ওইটা আমি বলতেছি না। কিন্তু আপনি ঘরের মধ্যে দৈনিক তো আপনি মা বাবার দিকে শুভ দৃষ্টি দিয়ে মকবুল হজের সওয়াব তো নেন। কারা কারা নিব ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এমন সন্তানের আফসোস আজকের সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে এমন সন্তান হয়ে গেছে, মা বাবা সন্তানের সাথে কথা বলতে ভয় লাগে। আছে কি নাই? আসেনি? আসেনি? মা বাবা সন্তানের সাথে ভয় লাগে, মানে মেজাজ ঠিক আছে কি না, তো ঠান্ডা হয়েছে কি না, কেমনে বলবে, কিভাবে বলবে, এই চিন্তা। মা বাবা সন্তানের সাথে কথা বলতে এই ধরনের সন্তান কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার সন্তান, হ্যাঁ, যার সাথে কথা বলতে পিতামাতা ভয় পাবে। কেন পিতামাতা ভয় পাবে? মা যেন সন্তানের সাথে কথা বলতে ভয় পান এই ভেবে যে মনে হয় আমার যে কোনো কথাই ঝগড়া করবে, বাবা কথা বলতে ভয় পান যে এই বুঝি আমাকে ধরবে। হওয়া উচিত ছিল মা বাবা যখন কোনো কথা বলবেন তখন লাব্বাইক আমি হাজির এগুলো বলে হাত বেঁধে মাথা নিচু করে তার মা বাবার কথা শুনবে। অথচ উল্টা হয়ে গেছে, আমাদের উল্টা হয়ে গেছে। মা বাবা তাকিয়ে থাকে যে আমার সন্তানের সাথে আমি মন খুলে দিল খুলে একটু কথা বলবো কখন, কিন্তু এই সন্তানের এত কাজের চাপ, এত কিছু, সব সময় রয়েছে পিতার মাতার কাছে বসে একটু কথা বলার সময় নাই। এটা করা যাবে না। আপনি দূর থেকে গেলে, আপনি কোথাও গেলে মায়ের সাথে বসেন, একটু কথা বলেন, একসাথে বসে খাবার খান, একসাথে বসে চা খান, কি ঔষধ খাচ্ছে আপনি আজকের একটু ঔষধ ভেঙে দেন, তাকে পানিটা আগিয়ে দেন, মা বাবার একটু জামাকাপড় ধুয়ে দেন। যার পিতামাতা রয়েছে এই কাজগুলো করুন, একটু ছোট ছোট কাজ, এটা আপনার অনেক বড় ই হয়ে যাবে, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য করুন। আল্লাহ পাকের হুকুম পিতামাতা আদব করা এই জন্য আপনি করুন, ইনশাল্লাহ এর বরকত আপনি পাবেন ইনশাল্লাহ। কমপক্ষে আপনার সন্তান দেখে এগুলো তো শিখবে। আর যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন কিন্তু আপনি অবাধ্য ছিলেন, পিতামাতার খেদমত করেননি, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেছেন, পিতামাতা কষ্ট পেয়েছে, তাদের জন্য কিছু ফর্মুলা আছে, শুনবো ইনশাল্লাহ। ফর্মুলা আছে তাদের জন্য, কিছু ফর্মুলা আছে পিতামাতাকে রাজি করার। ইন্তেকাল করেছেন, এখনও ফর্মুলা রয়েছে। যার মা বাবা অসন্তুষ্টি অবস্থায় মারা গেছেন, তো সে তাদের জন্য প্রচুর পরিমাণে মাগফিরাতের দোয়া করবেন পিতামাতার জন্য। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। কেননা মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপহার হল মাগফিরাতের দোয়া করা। তাদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ইসালে সওয়াব করুন, দান করুন, খয়রাত করুন। আপনি জামেয়াতুল মদিনায় পিতামাতার জন্য কিছু দান করুন, মাদ্রাসাতুল মদিনাতে দান করুন, কোনো একজনকে আপনি মাদান ইসলামীদেরকে পড়ার খরচ দিয়ে দেন, কোনো হাফেজ সাহেবের পড়ার খরচ দেন আবার মা বাবার জন্য, ইসালে সওয়াবের জন্য। ইনশাআল্লাহ তাআলা সন্তানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই নেকির উপহার যখন যাবে, আশা করা যায় মৃত পিতামাতা সন্তুষ্ট হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার বাবা মা দুজনেই বা তাদের একজন ইন্তেকাল করেছেন এবং সে তাদের অবাধ্য ছিল, এখন যদি সে তাদের সবসময় ইস্তেকবার করতে থাকে তবে আল্লাহ পাক তাকে নেককারদের মধ্যে লিখে দেন। জামে সাগিলি সুয়ুতির মধ্যে এসেছে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিজের মা বাবা দুজনের বা একজনের কবর জিয়ারাত করে এবং প্রতি জুমার দিন কবরের কাছে উপস্থিত হয়, আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার মা বাবার সাথে ভালো আচরণকারী হিসাবে লিখে দিবেন। আল্লাহ পাকের দরবারে দোয়া, যেন আল্লাহ পাক আমাদেরকে আমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করেন। আমরা ইনশাল্লাহ বাবার আদব করবো ইনশাল্লাহ, কারা কারা করবো করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। যদি আমরা খারাপ আচরণ করেও ফেলি মা বাবার কাছে মাপ চেয়ে নেই, ইনশাল্লাহ মা বাবা মাফ করে দিবে, মাপ চাই নেন, মাপ চেয়ে নিন। যদি মা, আমি আগেও বলছি এখনও বলি, মা বাবার পক্ষ থেকে যদি কোনো জুলুম আপনার উপর হয় সেটার জবাব সে দিবে, এর জন্য আপনি পিতা মাতার প্রতি কোনো জুলুম করবেন না। বুঝতে পেরেছেন? এর জন্য পিতা মাতার জন্য দোয়া করব। আমরা এই ইস্তেমায় আসার বদলে আমরা শিখলাম, আর দাওয়াত ইসলামে যিনি প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস কাদরী দামাত বরকাতুনা আলিয়া, পেশা হুজুরে সব সময় আমাদেরকে পিতামাতার খেদমতের জন্য উৎসাহ প্রদান করেন, এমনকি এটাও বলেন যারা বারো মাসের সফররত থাকে মাদানী কাফেলার জন্য নিয়াত করে যদি পিতামাতা অসুস্থ থাকে, এমনও শুনেছি যে আপনি কাফেলা সফর করিয়েন না, আপনার মায়ের খেদমত করেন, আপনার বাবার খেদমত করেন, এরকমও হুজুরে বলেন। এমন না যে আরে পিতামাতা আছেই তো কেউ খেদমত করে নিবে তুমি চলে যাও সফর করো, না, পিতামাতার খেদমত আগে। বুঝতে পেরেছেন? তাই তো তিনি তা মুসলমানদেরকে তিনি সবক দিয়েছেন, সবকনামা লিখে দিয়েছেন। পিসাবের পক্ষ থেকে সবক থাকে না, তো পিসাব হুজুরের পক্ষ থেকে সবকনামা লিখে দিয়েছেন 72 নেক আমল, 72টা নেক আমল উনি দিয়েছেন, যে এই নেক আমলগুলো আপনি করতে থাকুন এবং নেককার হতে থাকুন। এর মধ্যে 56 নম্বর একটি নেক আমল হচ্ছে যে আপনি কি আজ পিতামাতার আদব ও সম্মান করেছেন? হুজুরে প্রশ্ন করতেছেন, প্রশ্ন আকারে নেক আমল, যে আপনি কি আজ আপনার পিতামাতার আদব এবং সম্মান করেছেন? আচ্ছা বলেন তো, যদি কেউ ব্যক্তি এই নেক আমল রিসালা দেখে আর এই প্রশ্নটা যখন পড়বে আপনি কি আজ পিতামাতার আদব সম্মান করেছেন, তখন তার মধ্যে একটু নাড়া দিবে কিনা, পিতামাতার কথা একটু হলে স্মরণ আসবে কিনা? কারণ সমাজে তো এখন পিতামাতা থেকে দূরে সরানোর লোক আছে, একত্র করার লোক নাই। মেশিন তো ঘরে আপনি নিয়ে আসছেন আপনার স্ত্রী যে পিতামাতা থেকে দূরে সরাই দেয়, সব স্ত্রী না কিন্তু ম্যাক্সিমাম এরকম হয়ে গেছে পিতামাতা থেকে দূরে সরাই দেয়, কারে আলাদা থাকবে, আলাদা থাকার মন মাইন্ড এইটা বুঝে না যে আমরাও বৃদ্ধ বৃদ্ধ হব, তা আমার সন্তানও হচ্ছে, আমার সন্তানও তো আমাদেরকে আলাদা করে দিবে, এটা বুদ্ধিমান বুঝে না এগুলো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এজন্য আমরা নেক আমল রিসালা নিব ইনশাল্লাহ। কারা কারা নিব নেক আমল রিসালা? মাকতাবাতুল মদিনাতে পাওয়া যায় 5 টাকা হাদিয়া মাত্র, আমরা নিয়ে নিব, এনে যে আমল করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন বয়ান শেষ করার পূর্বে আমরা কিছু সুন্নত শিখি। ঘুম ও জাগরণে, শয়ন এবং জাগরণের আমরা কিছু সুন্নত শিখি। শেখে তরিকত আমির আলী সুন্নাতের পুস্তিকা 101 মাদানী ফুল থেকে ঘুম এবং জাগরণের সুন্নত আদব শ্রবণ করি। ঘুমানোর পূর্বে বিছানাকে ভালোভাবে ঝেড়ে নিন যাতে কোনো ক্ষতিকর পোকামাকড় না থাকে। আপনি গেলেন আর ডাইরেক্ট শুয়ে পড়লেন না, ঝাড়াটা কি সুন্নতে মোবারকা। শয়ন করার আগে এই দোয়া পাঠ করুন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং জীবিত হব। আসরের পরে ঘুমালে স্মরণ শক্তি কমে যায়, এজন্য আসরের পর ঘুমানো থেকে আমরা বিরত থাকবো। ছাত্র ভাইয়েরা অথবা আমাদের সন্তান যারা আছে, আসরের পর ঘুমানো থেকে বিরত রাখবো। দুপুরে কাইলুলা অর্থাৎ দুপুরে খাবার পরে একটু শয়ন করা মুস্তাহাব। আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমী রহমতুল্লাহ বলেন, এইটা তাদের জন্য যারা রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, রাতে রাত জেগে ইবাদত করে। দিনের শুরুতে কিংবা মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে ঘুমানো মাকরু। যারা দিনের শুরুতে অনেকে আমরা ঘুমিয়ে থাকি, ফজরের পরে আমরা ঘুমাই, অথবা মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময়ে ঘুমাই, এই ঘুমানোটা কি মাকরুহ। পবিত্র অবস্থায় ঘুমানো মুস্তাহাব, এবং কিছুক্ষণ ডান পার্শ্ব হয়ে ডান হাত গালের নিচে রেখে কিবলামুখী হয়ে স্মরণ করুন, এরপর বাম পার্শ্ব হয়ে শয়ন করুন। আসুন দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত আমরা ইজতেমায়ে পঠিত দুরুদ এবং দুটি দোয়া আমরা পাঠ করি। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন সবাই মিলে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। হযরত সাইয়েদুনা আহমদ সাহাবি রহমতুল্লাহ তাআলা আলাই কতিপয় বুজুর্গর থেকে বর্ণনা করেন, এই দুরুদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতাম দাঈমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। যে ব্যক্তি দুরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। আসুন সবাই মিলে পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ আশ্চর্য হলেন যে সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে, আসুন আমরাও মিলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আসুন সবাই মিলে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দোয়া 3 বার পড়ে নিবে সে জন্য সবে কদর পেয়ে গেল। আসুন আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
ইস্তাগফার, আমরা জিকির করার পূর্বে বারবার দুরূদ শরীফ পাঠ করি।
الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله، الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ।
দোয়ার সময় হয়ে গেছে, অনেকেই দোয়া চেয়েছেন নিজের জন্য, পিতামাতার জন্য, স্ত্রী পুত্রের জন্য। সকলেই আমরা দোয়া করব, আমাদের মরহুমদের জন্য দোয়া করব, বিশেষ করে আমাদের বাবা মায়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। নিজের গুনাহের কথা স্মরণ করে করে আসুন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইয়া রব্বানা 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 ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান আল্লাহ, আল্লাহ আমি গুনাহগার বদকার সিয়াকান নাফরমান, এমন কোন গুনাহ হয়নি, এমন কোন না এমন কোন গুনাহ নেই যা আমার দ্বারা হয়নি। মৌলাই করিম আল্লাহ, আমি তো সেই গুনাহগার যে ঘরের দরজা বন্ধ করে গুনাহ করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, লোকচক্ষুর আড়ালে গুনাহ হয়েছে। মৌলাই করিম, কোন কোন গুনাহের কথা স্বীকারোক্তি দিব মৌলা? আল্লাহ তুমি দয়ালু, তুমি আল্লাহ, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, তুমি পালন কর্তা। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ আমাদের তমাম জিন্দগির গুনাহকে মাফ করে দাও, আমাদের পিতামাতার গুনাহকে মাফ করে দাও, আমাদের ভাই বোনের গুনাহকে মাফ করে দাও, মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব? আল্লাহ আল্লাহ কত গুনাহ করেছি, কত নামাজ কাজা হয়েছে, আল্লাহ কত মিথ্যা বলেছি, কত 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 গুনাহ করেছি মাওলা। গুনাহের কারণে যদি কবরের সাপ বিচ্ছু চলে আসে, গুনাহের কারণে যদি আমাদের ঈমান চলে যায়, গুনাহের কারণে যদি তুমি নারাজ হয়ে আমাদেরকে জাহান্নাম দিয়ে দাও মাওলা, আল্লাহ আমাদের আমাদের নাজুক শরীরে মশার কামড় সহ্য হয় না, আমাদের নাজুক শরীরে মশা মাছি বসলে আমরা আটকে উঠি, আমাদের নাজুক শরীরে গরম সহ্য হয় না। মাওলাই করিম, কবরে আজাব কেমনে সহ্য হবে, জাহান্নামের আজাব কেমনে সহ্য হবে? মাওলা আমাদেরকে মাগফিরাত দান করে দাও, আল্লাহ বিনা হিসাবে মাগফিরাত দান করে দাও, বিনা হিসাবে মাগফিরাত দান করে দাও। আল্লাহ মাফ করে দাও মাওলা, আল্লাহ মাফ করে দাও মাওলা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ মাফ করে দাও মাওলা। আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব? আল্লাহ তুমি তোমার হাবিবের সাদকায় আমাদেরকে মাফ করে দাও, তোমার প্রিয় বান্দাদের সাদকায় মাফ করে দাও। আল্লাহ তুমি গাউসে পাকের সাদকায় মাফ করে দাও, আল্লাহ গরিবের নওয়াজের সাদকায় মাফ করে দাও। মোলা তুমি যাদেরকে ইনাম দিয়েছো, তোমার পছন্দনীয় বান্দা, আল্লাহ তোমার ওলি তোমার বন্ধুদের সাদকায় আমাদের মাগফিরাত দান করে দাও। মোলা তুমি মাফ করে দাও মোলা, আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আর থাকতে চাই না, আল্লাহ আমাদের গুনার বোঝাকে তুমি মাফ করে দাও, আমাদের তাকদীরে জান্নাত লিখে দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। মাওলা আমাদের তাকদীরে জান্নাত লিখে দাও, আল্লাহ কবরে আজাব থেকে আমাদেরকে আমার পরিবার বর্গকে মাফ করে দাও মৌলা। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আসমানি জমিনি হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে হেফাজত করো। ইয়া আল্লাহ, না জানি দূর দূরাস্ত থেকে ইস্তাই বাইরে এসেছে, দাওয়াত ইসলামের ইস্তিমাতে এসেছে, আল্লাহ অনেক আশা নিয়ে ভরসা নিয়ে এখানে দোয়া কবুল হয়ে থাকে মৌলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি সকলের খালি ঝুলিকে ভরে দাও। না জানি কে অভাবগ্রস্ত অভাব নিয়ে এসেছে, না জানি কে সন্তান প্রার্থী আল্লাহ সন্তানের জন্য এসেছে, আল্লাহ না জানি কার ঘরে বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে, আল্লাহ তোমার দরবারে আরজি পেশ করছে, আল্লাহ দিলের খবর তুমি জানো মাওলা, কার কি সমস্যা রয়েছে তুমি জানো মাওলা, আল্লাহ সকলের সকল সমস্যা থেকে নাজাত দিয়ে দাও। যারা অভাবগ্রস্ত অভাবকে দূর করে দাও আল্লাহ, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধে তৌফিক দিয়ে দাও আল্লাহ, যারা অবাধ্য সন্তানের পেরেশানি আল্লাহ অবাধ্য সন্তানের পেরেশানি থেকে নাজাত দিয়ে দাও আল্লাহ, যারা অবাধ্য স্ত্রী পেরেশানি অবাধ্য স্ত্রী পেরেশানি দূর করে দাও, যারা অবাধ্য স্বামীর পেরেশানি রয়েছে তাও দূর করে দাও আল্লাহ। মৌলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করে দাও আল্লাহ। আমাদের আয়ের মধ্যে বারাকাত দাও, আমাদের রোজগারের মধ্যে বারাকাত দাও, হালাল ব্যবসার মধ্যে বারাকাত দাও, হালাল রুজিতে কোটি কোটি বারাকাত দান করে দাও। দুনিয়াতে আমাদের নেকির অভাব ধনের অভাব দিও না আল্লাহ, আখিরাতেও আমাদের নেকির অভাব দিও না আল্লাহ। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, হাজি সাহেবরা এখন হজ করে মদিনার পানে গিয়ে তোমার হাবিবের জিয়ারত করে দেশ আর যার দেশে ফিরছে মৌলা, আমাদেরও তকদিরে কি হবে না, আমাদের তকদিরে হজ নসিব করে দাও, আমাদেরকে তোমার হাবিবে পাকের রওজা জিয়ারতের তৌফিক দান করে দাও, বাদ ও বাজকের সাথে হাজিরি তৌফিক নসিব করে দাও আল্লাহ, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। মাওলাই করিম আল্লাহ, আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়েবা দান করে দাও, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ শিফা কামিলা নাফিয়া দান করে দাও, আমাদের পরিবারবর্গের মধ্যে আমাদের মা আমাদের বাবা স্ত্রী পুত্র যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তার সকলকে তোমার ইবাদতের জন্য শিফা দান করে দাও। মাওলাই করিম আল্লাহ, আমাদের জনম দুঃখিনী পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা, জানি না কোন অবস্থায় রয়েছে মাওলা, ওই পিতা মাতাকে বেহিসাব মাগফিরাত দান করে দাও আল্লাহ, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ, জান্নাতি নাজ নিয়ামত দ্বারা ধন্য করে দাও, জান্নাতের সাথে কবরের সাথে সংযুক্ত করে দাও আল্লাহ, বিনা হিসাবে মাগফিরাত দান করে জান্নাতুল ফিরদৌস দান করে দাও আল্লাহ। আমাদের এভাবে পিতা মাতা দাদা দাদি পরিবারবর্গ থেকে মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল থেকে যারা কবরস্থ হয়েছে তাদের হকেও এই দোয়াকে কবুল করে নাও। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ আল্লাহ আমাদের সকলের দিলের জায়েজ ফরিয়াদের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও আল্লাহ। যারা আমাদের ছেলে মেয়ে রয়েছে এদেরকে তোমার প্রিয় বান্দাবান্দি হিসেবে কবুল করো, আমাদের চোখে ঠান্ডাক বানাও আল্লাহ, আমাদের জন্য সৎকে জারি হিসেবে কবুল করো আল্লাহ। তোলাবাই কেরাম রয়েছে ইলমে নাফে দান করে দাও মৌলাই করিম আল্লাহ, বারো মাসের কাফেলা মুসাফিরগণ রয়েছেন তাদেরকে ইস্তেকামাত দান করে দাও, দিনের খিদমতগার হিসেবে কলো মঞ্জুর করে নাও, ইখলাসের দৌলত দান করে দাও মৌলাই করিম, আমির এল সুন্নাতের নকশ কদমে চলার তৌফিক দান করে দাও, আমির সুন্নাতের নেক হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও, ওলামা এল সুন্নাত মাশায়েখ এল সুন্নাতের প্রতি রহমতের নজর দান করে দাও মৌলাই করিম, সকল মুবাল্লিগ মুবাল্লিগাদে মরহুমিনের খিদমতে আল্লাহ আমাদের এই সওয়াবকে পৌঁছিয়ে দাও, তাদেরকেও বিনা হিসেবে মাগফিরাত দান করে দাও। আমরা যা চাইতে পেরেছি আমাদেরকে দান করো, যা চাইতে পারিনি আমাদের প্রয়োজন তাও দান করে দাও। কেতে রেতে হে তো আকে ওয়াসতে বন্দে তেরে করদে পুরি আর জুহার বে কসু মজবুর কি বিবরকাত ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নাবিয়্যির উম্মিহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلى عليك سميني اپنا رجو تو عرشے اپنا رجو تو جمینے اپنا رجو تو আরশে আপনারা যত আপনি শাহেনশা জামানার মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরশুকা কাবা মদিনা ফরশুকা কাবা মদিনা কাবেকা কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী بیا نبی مصطفی جان رحمت پیلا کو سلام شمع بج میں ہدایت پیلا سلام غوثلا زمیما موتو کا ونو کا جلوائے شان قدرت پیلا سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پیلا کو سلام فیض سے جن کے لاکھوں نام زبان فیجو سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پیلا ہو سلام مصطفیٰ جان رحمت پیلا کو سلام یا نبی 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 یا نبی
صلاۃ والسلام علیک یا رسول اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك
সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
জেনে কীর দাওয়া তের জাগা।